অন্ধীভূত চক্ষু বিষয়ে ধুলিতে তেমনি সে পাইবে পরতত্ত্ব দেখিতে। আমাদের মায়ার চক্ষুতে আমাদের চক্ষুগুলা অন্ধ হয়ে গেছে। আমরা আমাদের যে পরিচালনা করে, আমাদের যে ম্যানেজ করে, আমাদের যে পালন করে, আমাদের যে লালন করে, আমাদের যে দেখে, সেই ভগবান যার জন্য এই জগতে আসতে পেরেছি, যার জন্য এই মনুষ্যের দেহ পেয়েছি, তাকে আমরা ভুলে গিয়েছি। হে বৈষ্ণব ঠাকুর, তুমি তো বিষ্ণুকে দিতে পারো, তোমার চরণে আমি শরণাপন্ন হচ্ছি, শরণাগত হয়ে চরণদার করছি। ক্রিয়াপদ ছায়া সদ হয়ে আমার, আমি বহুকাল ধরে আমাকে আমরা বহুকাল ধরে আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে পড়েছি, আমরা ভগবানকে ভুলে গিয়েছি, যার ফলে এই তো জানা যন্ত্রণা কষ্ট ভোগ করছি। আমাকে শোধন হয়ে আমারে আমাকে শোধন করে নিয়ে যাও, তুমি আমাকে শোধন করো, তুমি নিরাপদ ছায়া শোধ হয়ে আমারে তোমার চরণ, শুধু চরণ স্পর্শ করলেই হবে না, মানে মনে মনে একবারে চরণ ধরলি একবার একটু ভক্তি দেখিলাম, সেরকম নয়, চরণটা মনে মনে ধরতে হবে, তার চরণ ছাড়া আমি কোথাও যাব, তিনি যা বলবেন তাই সত্য।
পদ ছায়া সদ হে আমারে তোমার
মন পরিচালনা করে, মন যা বলবে সেগুলা করবে, চোখটা বন্ধ করলেই কি আমরা সব দেখতে পাবো না? চোখ বন্ধ করে তো তুমি রাস্তায় যদি একটা ভালো মেয়ে দেখে আসো, যার চোখ বন্ধ করলো একদিন বসে দেখতে পাবে, চোখ বন্ধ করলে কি দেখতে পাবে না? চোখ বন্ধ করলো চিন্তা করতে করতে যাচ্ছি, মানে পরিস্থিতি রাস্তায় দেখা তাকে দেখতেও পারবো না, কারণ মনটা আমার সেখানে আছে, তবু মানে হাতে হাতে যাচ্ছি, কি একটা ঝামেলা হচ্ছে বা কিছু একটা সমস্যা হচ্ছে, সেই দিকে যাচ্ছি, পাশ দিয়ে লোক চলে যাচ্ছে, আমার নিজের লোক তা দেখে কথাও বলছি না, অন্য চিন্তায় বুঝতে পারছি। কয়টা বৃষ্টি আছে, বাক্য বেগ, জিহ্বা বেগ, উদার বেগ, মনোবেগ, প্রলোভেগ, উপস্থ বেগ, বাক্য বেগ, মানে এখন অন্য জন খারাপ ভাষায় কথাবার্তা বলা, রেগে যায়, বুঝতে পারছে রাগি কেন জানেন, রাগটা কোথেকে আসে? আমি একটা জিনিস আশা করছি পাবো, তাহলে আশাই করতে, আমি একটা জিনিস আশা করছি না পেলেই তখন রাগ আসবে, মনে মনে ভাবছি জিনিসটা পাবই, আর না পেলেই তখন রাগ আসবে, আমার কি বলবেন ক্রোধমে রাগটা কেন হয় বেশি? এসব কামনা বাসনা রাগ কেন হয়? জিহ্বার জন্য, বুঝতে পারছেন? মুসলমানদের দেখবেন রাগ বেশি, গরুর মাংস খায়, রসুন খায়, পেঁয়াজ খায়। রসুন যত বেশি খাবেন, পেঁয়াজ যত বেশি খাবেন, পেঁয়াজ রসুন আরো বেশি মারাত্মক। যত রসুন খাবেন উগ্র তেজ, তখন মাথা আরো রক বক করে ফুটবে। মুসলমানরা রসুন বেশি খায়, আমাদের রসুনের গন্ধ থেকে এখানে উগ্র গন্ধ আসে। এই জন্য সাধুদের পেঁয়াজ রসুন খেতে বারণ করা আছে। আমাদের পেঁয়াজ রসুন তো ঠাকুর সবজি, ওটা তো খাওয়া যায়, কিন্তু ওটা খেলে ওই মনটাকে উগ্র হয়ে যায়। ওইসব এই জন্য পেঁয়াজ রসুন বন্ধ করে দেওয়া আছে। তাহলে বাক্য ভেদ, মনোভেদ, ক্রোধভেদ, উদার ভেদ সবসময় খাই খাই করে, স্বল্পাহার করতে হবে। বৈরাগীর কীর্ত শুধু নাম সংকীর্তন, শাক পত্র ফল মূল উদার, সানা রসা, ভয়ের রসা, ভালো পিঠা বানা, এসব এসব ওইসব বলে চলতে হবে। বুঝতে পারছি, ভালো খাবো, ভালো পরবো, এইসব উদার যাদের আছে তাদের উদার ভেদের কথা, পেটুক যারা, বুঝতে পারছি, পেটুক সবসময় খাই খাই করে, বুঝতে পারছি। মনোবেগ, নানাবিধ মানসিক মনের চিন্তা, এই মনটা চঞ্চল, এদিকে যায় সেইদিকে যায় ওইদিকে যায়। উদারদের বলে দিলাম কতদিন তার উপস্থ হয়ে তো বুঝতেই পারছেন, সেটা বুঝতে পারছি না। স্ত্রীর প্রতি বেশি ভোগের বাসনা, স্ত্রী পুরুষের দুইজনারই, কারোর পুরুষের প্রতি ভোগের বাসনা, কারো স্ত্রীর প্রতি ভোগের বাসনা, স্ত্রীর প্রতি ভোগের বাসনা, এইটা সবসময় মনে রাখ। ছয় বেগ, ছয় দোষ, প্রায় দোষ গুলো প্রায় এক জিনিস। ছয় দোষটাও আমি লিখে দিয়েছি, এগুলো ভক্তির কাঁটা, ভক্তির প্রতিকূল, ওগুলো পড়বে। ভক্তির প্রতিকূল হচ্ছে ছয় বেগ, আর ভক্তির কণ্ঠ সেটা হয়েছে ছয় দোষ। অত্যাহার, বেশি খাওয়া দাওয়া করা, যেটা বললাম এই কথা আরম্ভ হয়ে গেছে। এত সুন্দর সুন্দর কথাগুলো বলছি শিক্ষার জন্য, ওরা কথা বলবো, এত কথাগুলো যদি জিজ্ঞেস করে আমি যদি প্রশ্ন করবো, আমি যদি না শোনেন, আমি কিছুক্ষণ পরে প্রশ্ন করবো, যদি উত্তর না দিতে পারেন, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, রোদের মধ্যে এক ঘন্টা দাঁড় করে। অত্যাহার, বেশি খাওয়া দাওয়া, প্রায়শ্চ, বেশি সঞ্চয় করা, পরিজল্প, আজে মাঝে কথাবার্তা বলা, এই যেমন করছে পরিজল্প, গ্রাম্য কথা, কৃষ্ণ ছাড়া অন্য কোনো কথাবার্তা বলাই হয়েছে, ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা ছিল, কথা কম বলতে হবে। গুরু মহারাজ বলতেন আপনি বেশি কথা খরচা করেছেন, তার জন্য হরিনাম করতে এনার্জি পাচ্ছেন না, বেশি তো কথা বলে ফেলেছে আর মুখ ব্যথা হয়ে গেছে, আমরা কি করে হরিনাম করবো? আজে মাঝে দেখেন হেঁটে হেঁটে পা হাঁটু ক্ষয় করে ফেলেছে, কি করে আপনি দোষী পরিক্রমা করবেন? কখন পায়ে ব্যথা, তিনবার ঘুরে বসে আর পারছি না, একটু দাঁড়িয়ে থেকে কি আরতি করবো? আর দশ মিনিট আরতি হয়, দাঁড়িয়ে থাকলি পায়ে ব্যথা হচ্ছে, ব্যাংকের মতো বসে পড়ছি, ব্যাংক যেভাবে বসে থাকে এর পরের জন্য ব্যাংক হয়ে যাবে। আরতির সময় যে শাস্ত্রে বলেছে আরতির সময় যে বসে থাকে ঠাকুরের আরতি হয়, যদি বসে থাকে তার পরের জন্য ব্যাংক হতে হয়, ব্যাংক পরের জন্য সে ব্যাংক হয়ে যাবে গ্রহণ করবে। তাহলে কি হলো? অত্যাহার প্রায়শ্চ, অত্যাহার প্রায়শ্চ, বেশি সঞ্চয় করা, ভক্তিবৃদ্ধি চেষ্টা, যা অন্য কাজ প্রায়শ, ভক্তিবৃদ্ধির কাজ, এগুলো ভক্তি ছেলে প্রায়শ্চ। প্রজল্প, আদি মাঝে কৃষ্ণ ছাড়া অন্য কোনো কথাবার্তা বলা, প্রজল্প, সময়কে কাল হন্তরে সময় নষ্ট করছে, চার দোকানে গিয়ে সময় পাচ্ছে না, চার দোকানে গিয়ে গল্প করছে সময় পাচ্ছে না, টিভিতে সিরিয়াল দেখে সময় নষ্ট করছে, কি করে না, কি করে কি সময় করে না, বাইরে কাজ না থাকলে টিভিতে সিরিয়াল দেখে। আর সে পুরুষ ছেলে কি করে? বাইরে থেকে কাজে এসে সন্ধ্যার সময় একটু অত দূর থেকে কাজ করে, সারাদিন কাজ কাজ করছে, সন্ধ্যার সময় ঠাকুরের সামনে বসে দুটো কীর্তন করতে পারে, হরিনাম করতে পারে, মালা নিয়ে বসতে পারে, ভগবানের নাম করতে পারে, ভগবানের গ্রন্থ পড়তে পারে, তা না করে চায়ের দোকানে বসে তাকে ভোট দেবে, কে রাজনীতি করছে, তৃণমূল কি করছে, বিজেপি কি করছে, কংগ্রেস কি করছে, ওইসব সিপিএম কি করছে, ওইসব ওইসব পর 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 পর্চা পরচর্চা করছে, তাই না? পরচর্চা করে নির্মাণ করছে, তারপর কিছু লাভ হবে না, সংসারে কিছু দু টাকা হবে, মনে করুন না, বুঝতে পারছেন? যে নেতা হবে সে টাকা চুরি করবে, আপনার তো নেতা হতে পারবেন না, তার জন্য সে আপনি দরকার পেয়েছে। নিয়ম আগ্রহ, ভক্তির কাজে আগ্রহ নাই, অন্য কাজে আগ্রহ, জনসংঘ শুদ্ধ ভক্ত ব্যতীত অন্য কোন সঙ্গ করা হয়েছে জনসংঘ, বুঝতে পারছেন? শুদ্ধ ভক্ত সঙ্গ ছাড়া অন্য কোন সঙ্গ করাই জনসংখ্যা। এখন বলতে পারেন আপনি বাজারে যাচ্ছেন, তার সঙ্গে কথা বলতে হচ্ছে, আলুর দাম জিজ্ঞাসা করতে হচ্ছে, বাঁধাকপির দাম জিজ্ঞাসা করতে হচ্ছে, পনিরের দাম জিজ্ঞাসা করতে হচ্ছে, তার সঙ্গে সে সঙ্গ হয় না। সেটা প্রয়োজনে ভগবানের প্রয়োজনে তার সঙ্গে দুটো কথা বলছে, বেশি কথা নয়, দুটো কথা বলছে, সেটা জনসংখ্যাঞ্চ হবে। আর লৌলাঞ্চ মানে চাঞ্চল্য, চঞ্চল বুদ্ধি, মনটা ঠিক থাকে না, চঞ্চল বুদ্ধি। এখানে একটু একটু একজন একটু কথা বলছে, সেই দিকে মজে গেলাম, ওখানে আরেকটু কথা বলছে, ওই দিকে মজে গেলাম, মানে মনটা ঠিক নেয়, আমি হয় না। এই সাধু সঙ্গ বৈষ্ণব ঠাকুরের কাছে প্রার্থনা করলে এইসব দোষ গুলো ফিরে যায়। ছয় বেগ গমি, ছয় দোষ সহ্য, আর ছয় গুণ দেহ দাসী, ছয় গুণটাও মনে রাখতে হবে, ছয়টা গুণ কি কি আছে সেটা মনে রাখতে হবে। উৎসাহ, এই যে গুরুদের বাড়িতে আসবে, বৈষ্ণবের বাড়িতে আসবে, এর জন্য একটা উৎসাহ, আনন্দ এটা থাকতে হবে, এটা উৎসাহ। কালকে একটা বৈষ্ণবের আমার গুরুদেবের আবির্ভাব, কালকে একটা আমার পরম গুরুদেবের তিরুভাব, আজকে একটা পরম পরম গুরুদেবের আবির্ভাব, এই ধরনের একটা উৎসাহ। যেমন আমি মায়াপুরে আমার থাকার কথা সেদিন প্রভাতের উৎসাহ, আমি আমার আগের দিন বললাম প্রভাতে একটা সদ্ব্যবহার করতে হবে, প্রভাতের উৎসাহ করতে হবে, গোবিন্দেব গুরু বৈষ্ণব সভাটাকে পূর্বাদের উৎসবে পরিণত করে দিলাম। বুঝতে পারছেন, বেশি সময় নাই, পূর্বাদের কথা বলে তার আরতি করছি, তার পুষ্পাঞ্জলি দিয়েছি, তার যাবতীয় তার মহিমা কীর্তন গুণ কীর্তন আমরা করেছি। বুঝতে পারছেন, এই উৎসাহ, আমি এখানে আসি বলে ওখানে মায়াপুর উৎসব হচ্ছে, আর আমি আর কিছু করবো না, সেরকম হয়। আমি ভক্তগণ সঙ্গে পেয়েছি, আমি আরো ভালো সুন্দর করে একা একা সুন্দর ভাবে করে দিয়েছি। সেটা হচ্ছে কি উৎসাহ, নিশ্চয় বিনোদ বিশ্বাস, ভগবান তোমাকে রক্ষা করবেন এইটা বিশ্বাস থাকতে হবে, ভগবান তোমাকে রক্ষা কর্তা এইটা বলে বিশ্বাস থাকতে হবে। আর যদি বিশ্বাস না থাকে, ডাক্তার বলুন, পিতা বলুন, মাতা বলুন, বন্ধু বলুন, বান্ধবী বলুন, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তুমি আসার আলাদা বলছ, ওই বাচ্চারা দেখতে পাচ্ছে না, তাহলে দৃঢ় বিশ্বাস, ভগবান আমাদের রক্ষা কর্তা, আর ধৈর্য থাকতে হবে। এই একদিন মঠে গেছি, কিছুই লাভ হলো না, কিছুই পেলাম না, একদিন হরিনাম করছি কিছুই পেলাম না, ধৈর্য ধরতে হবে, সবকিছু ধৈর্য। গুরুদেব বলতেন ওয়েট অ্যান্ড সি, গুরুদেব বলতেন ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করে ও ধৈর্য ধর, দেখো অপেক্ষা করে ওয়েট অ্যান্ড সি, বুঝতে পারছে, ধৈর্য ধর। এগুলো হচ্ছে ছয় গুরু, এটা থাকতে হয়, গুরু ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে সহ্য ক্ষমতা দাও, আমাকে মারুক কাটুক বলুক যা কিছু করুক, আমাকে নিন্দা করুক, আমি হরিনাম করছি, আমাকে নিন্দা করুক, ওই সুফল লোকেরা গিয়েছিলাম, ও বলছে আমরা কি করে কীর্তন করবো, লোকে এই বলছে সেই বলছে, হ্যাঁ লোকে সেই বলছে, লোকে একদিন বলবে, দুদিন বলবে, পাঁচ দিন বলবে, আর তিলক করে বলবে এই নবদিনে দু দীক্ষা নিয়েছে, বহৎ বৈষ্ণব হয়ে গেছে, বলবে বাল্মীকি কেউ বলেছে, বাল্মীকি কোনো ডাকাত ছিল করেছে, জগাইমাদাই কেউ বলেছে, জগাইমাদাই এত দর্শন করছে, রেপ করছে, উম করছে, সুম করছে, সে তিলক কটে মালা করে হরিনাম করছে, তাকেও লোকে বলেছে, আমাদেরকেও লোকে বলবে, এই কদিনকে ছেড়ে বৈষ্ণব হয়ে বসে আছে, বৈষ্ণব যেসব করবে, তাই বলে কি আমরা হরিনাম ছেড়ে দেবো? এটা ধৈর্য থাকতে হবে। আর ভক্তি পোষক কর্ম, কর্ম ছাড়তে নাই, ভক্তি পোষক কর্ম সেটা সেবা, শ্রবণ কীর্তন করতে হবে, শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় ভোগ সুখ পরিত্যাগ পরিত্যাগ, বুঝতে পারছেন, যেগুলো শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় জিনিস সেগুলো গ্রহণ করতে হবে, আর যেটা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নয় সেগুলোকে ত্যাগ করতে হবে। সঙ্গ ত্যাগ, অধর্ম স্ত্রীর সঙ্গে, স্ত্রী ভাবুন যদি সঙ্গ, এইসব সঙ্গ ত্যাগ, যারা অধর্ম করে তারা স্ত্রী সঙ্গ করে, যদি সঙ্গ করে তারা বিষয়ী, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। এই যে আমাকে ফেলে দাও, প্রধান নিয়েছে কার সঙ্গ করবো না, অধর্মের সঙ্গ করবো না, স্ত্রীর সঙ্গে সঙ্গ করবো না, স্ত্রী ভাবুন যদি সেখানে সঙ্গ করবো না, যদি সঙ্গে সঙ্গ করবো না, অবক্ষত বিষয়ী যারা বিষয়ের প্রতি আকৃষ্ট, খুব ধন সম্পত্তি চিন্তা করছে আর কিছু অন্য ভগবান ভগবান মানেন না, তাদের সঙ্গ করবো না, বুঝতে পারছো, মায়াবাদী, ওই যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবা আশ্রম, লোকনাথ আশ্রম, যেগুলো আছে মায়াবাদী, তাদের সাধুদের তাদের সঙ্গে তাদের থেকে দূরে, একশ দূরে থাকবো। সহজিয়া, নিরীশ্বর, ধর্মভোজী, যারা ধর্মের নাম করে রাজনীতি করে, ওই যে বিজেপি করে, রোজগার তো ধর্ম ধ্বজি, ধর্ম নাম করে ধর্মের পতাকা উড়িয়ে লোককে ভাবতা দেয়, লোককে ভাবতা দেয়, এটা ধর্ম ধ্বজি ত্যাগ করতে হবে। যেটা সাধুরা দেখে না, কোন পার্টি করে না, বিজেপি করে না, তৃণমূল করে না, তৃণমূল করে না। আর সদ্বৃত্তি, সদ্বৃত্তি সাধুগণ যেসব বৃত্তির দ্বারা আচরণ করেছে, যেসব বৃত্তির দ্বারা জীবন ধারণ করেছে, সেগুলো আমাদের করতে হবে। সাধুগণ যে বৃত্তির দ্বারা তাদের সংসার পরিচালনা করছে সেগুলো সারলে হবে। প্রমাদ বলতেন না আমি চাকরি ছেড়ব, প্রমাদ বলতেন না চাকরিটা করুন, বৃহস্পতি থেকে বলতেন চাকরিটা ছাড়বেন কেন, চাকরিটা করুন, পেনশনটা পাবেন, সেটা আপনার স্ত্রী পুত্রের ভরণ পোষণে লাগাবেন, বা আপনার জীবনটা ভগবানের সেবায় লাগিয়ে দেবেন। আপনি চাকরিটা ছাড়বেন না, চাকরিটা ছাড়লে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের কি দশা হবে, চাকরিটা করবেন, পেনশনটা পাবেন, আপনার স্ত্রী পুত্রকে সেগুলোর ব্যবস্থা করে দিয়ে দেবেন, আর আপনার আপনি নিজে বাকি সময়টা ভগবানের সেবায় দিতে পারবেন। এটা তোমার সবসময় বলতে এবারে সদ্বৃত্তি, এই ছয় গুণ, এইটা ছয় গুণও দেহ আছে, ছয় দেহগমি, ছয় দোষ সদি, ছয় গুণও দেহ যাবে। ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গে
আর নাই এমন দয়ালু দাতা।
বলেন দেখুন গৌরাঙ্গ মহাপুর স্বয়ং ভগবান, সে ভগবান হয়ে লোকের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বলেছেন জীবার ভূমি নাই, এবার উঠে বলো তোমার এটা ঠিকানা নয়, তোমার এটা বাড়ি নয়, তুমি কোথা থেকে এসেছো, গোলোক বৃন্দাবন থেকে এসেছ, তুমি মায়ার কপলে পড়ে আজকে এই বাড়ি গরু হয়ে জন্মগ্রস্ত গরুর গোশালায় থাকছো, ছাগল হয়ে জন্মগ্রহণ ছাগলের বাথানে থাকছো, মহিষ হয়ে জন্মগ্রহণ মহিষের বাথানে থাকছো, সাপ ব্যাং শ্রীগাল কুকুর হয়ে জন্মগ্রহণের বনে বনে ঘুরে বেড়াচ্ছ, আর তোমার এটা ঠিকানা নয়, তোমার ঠিকানা হারিয়ে ফেলেছ, তোমার বাড়ি হারিয়ে ফেলেছ। মহাপুত্র নাও ঘুরতে পারতেন, মহাপুত্র এক জায়গায় বসে আসন কেটে বসে নারায়ণের মতো সব পূজা নিতে পারতেন বসে বসে, তিনি সেটা করলেন না। তিনি তার প্রতিজ্ঞা রাখার জন্য তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন বৃন্দাবনে বসে, যে আমি রাধিকার রসা সাধন করবো, আর লোকের দ্বারে দ্বারে কেঁদেছেন রাধারানী ব্রজ গোপীরা যেমন কৃষ্ণের জন্য কাদের কেঁদেছেন বুঝতে পারছেন, তখন ব্রজ গোপীরা বলেছিলেন এ কৃষ্ণ তুমি যখন এত আমাদেরকে কাঁদাচ্ছ তোমাকেও কলিযুগে এইভাবে কাঁদতে হবে, তোমরা যে তুমি যে আমাদেরকে এত কাঁদাচ্ছ এত হাহাকার করাচ্ছ, দেহের জ্বলন্ত আগুনে আমরা জ্বলে পুড়ে মরছি, তোমাকেও এই কলিযুগে এইভাবে কাঁদতে হবে। সেই রাধিকা ভাব ধরে তিনি লোকের জগতের সে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তিনি নারায়ণের মতো থেকে পূজা দেননি কিছু। আমাদের গুরুবর্গরাও এক জায়গায় বসে দীক্ষা দিয়ে চুপচাপ বসে থাকতে পারতেন কি তাই না, যখন সহ দিয়া যাবে তো গুরু আছে, তত বাইরে জগতের গুরু আছে, বুঝতে পারছেন, অন্য আচরণ করবে আর বসে বসে খাবে আর শিষ্য বাড়ি যাবে আড্ডা মারবে আর খাবে আর ঘুমাবে আর কিছু বসে বসে পূজা নেবেন পাদোয়া জল খাওয়াতে বলবে, বুঝতে পারছেন এইসব তারা সত্যিকারের গুরু, তারা জগতে কি করেন, জগতের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা মাগেন, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা যাও চলো কৃষ্ণ বলো আর আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে তোমার নিজের বাড়িতে পাঠিয়ে দেবো, বুঝতে পারছো, নিজের বাড়িতে পাঠিয়ে দেবো। এমন দয়াল কে আছে এই মায়া থেকে উদ্ধার করে, এই মায়ার জগৎ থেকে উদ্ধার করে, তিনি কৃষ্ণের সংসারে প্রবেশ করিয়ে কৃষ্ণ অনুশীলন করিয়ে নিজের বাড়ি গোলোক বৃন্দাবনে পাঠিয়ে দেয়, এমন দয়াল জগতে কে আছে, পিতায় গৌরের মতো এমন দয়াল কে আছে। তিনি মার খেয়েছেন তবু তিনি বলেছেন মেরেছিস তাতে আমার কোনো কষ্ট নেই, তুই যদি একটু হরিনাম করিস তাহলে আমার সব কষ্ট জ্বালা দূরে চলে যাবে, মাথায় এইভাবে বলছে, যদি একটু হরিনাম করিস মুখে একবার হরি বল মাথায়, আমার এই যে তুই মেরেছিস রক্ত বের করিস আমার কোন কষ্ট নাই মাথায়, আমার শুধু একটাই কষ্ট তুই মুখে হরি বলিস না, মুখে একবার হরি বল মাথায় আমি অত্যন্ত শান্তি পাবো, অত্যন্ত আমার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে মাথায়, এইভাবে বলছেন। দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা, এমন দয়াল আর কে আছে, আরে পশু পাখি ছুড়ে আসানো বিদলে শুনি
Thank you.
এতক্ষণ ধরে ভগবানের কীর্তন শ্রবণ কীর্তন করছেন, ভগবানকে আপনারা সবসময় মনে রাখবেন। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হয়েছে এই শ্রবণ কীর্তন। এই শ্রবণ কীর্তন ছাড়া ভগবানকে কখনো লাভ হবে, সেটা অপরে ওই অষ্টপ্রহার করবেন, চব্বিশ প্রহার করবেন, ষোলো প্রহার করবেন, টাকা দিয়ে ভাড়া দিয়ে লোক দিয়ে কীর্তন করলে সেটা কিন্তু শ্রবণ কীর্তন হবে না, মনে রাখবেন। ওই ভাড়া দিয়ে লোক নিয়ে এসে দশ টাকা দিয়ে পঞ্চাশ টাকার চুক্তি করে, বিশ টাকা দিয়ে ভাগবতের কথা চুক্তি করে, সাত দিন ধরে ভাগবত পাঠ করিয়ে, সেটা কিন্তু শ্রবণ করলে আপনাদের মঙ্গল কখনো পাবে না, আপনারা কখনই ভগবানকে লাভ করতে পারবেন। ওইসব কখনো কৃষ্ণ কীর্তন না। কি আরো কথা আছে নাকি? কথা এখনো বলছে কি ব্যাপার? কি এত কথা কিসে? আমি তো কথা কি কথা খুঁজেই পাই, আপনারা এত কথা বলেন, আমার তো কোনো কথাই খুঁজে বেরোয় না, আমার তো কোনো কথাই নাই। আপনি এত কথা কোথা থেকে জোগাড় করেন বলে? আর কাছে ধার করে নিয়ে আসেন। ভগবানের কথা, কৃষ্ণ কথা, এইসব ভাড়া দিয়ে লোক দিয়ে কখনো শুনতে নেই। যারা করেন তারা বন্ধ করুন, ওসব পয়সা বৃথা। কোটি জন্ম এরকম করলেও ভগবানকে পাবেন না, কারণ তারা নাম অপরাধ করে, তারা হরিনামে অপরাধ করে, তারা হরিনামে অপরাধী, তাদের মুখে কৃষ্ণ নাম আসে না। আপনি বলেন না তত হারমোনি বাজে খুব ফিটনেস আছে কীর্তন করতে, বলবেন ওরা কীর্তন নয়, ওরা নাম অক্ষর বা ভাষা ব্যঞ্জন, ওরা মনোরঞ্জন করা হয়, ওরা কীর্তন নয়, কীর্তন হৃদয় থেকে করতে হয়। এবং ওরা করে গেল তাতে আপনার কি লাভ হবে? ওরা ওদেরকে দশ টাকা দিলেন বা দু হাজার টাকা দিলেন, ওই টাকা দিয়ে আপনার বাড়িতে কীর্তন করে গেল, তাতে আপনার কি লাভ হবে বলুন? আপনার কোনো মঙ্গল হয়ে যাবে কি? এই কীর্তনের শেষে এসে বাকি মারতে না, হেফাজতে হবে না, ঠিক তাই না? এই যে কালকে একদিন বাদই শরীর ভালো আছে, অসুস্থ হয় মোর মন, অসুস্থ নয় মোর শরীর, শরীর ভালো করলেই উদ্যমকে লাভ করে ভালো হয়ে যাবে। শরীরটা কখনই খারাপ থাকে, শরীরকে যদি মনে করি আর দিবাড়ি পাঠ কীর্তন হচ্ছে অসভ্য উপনীতা, যে আমার শরীরটা ভালো একটু ঘুমায় তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে, ফাঁকি মারলে আমি মারতে পারবো, কিন্তু এই ভগবানের সংসারে ফাঁকি মারা যাবে, ফাঁকি মারলে ভগবান ধরে ফেলবে। অসুস্থ নয় মোর শরীর, অসুস্থ হয় মোর মন, অসুস্থ হয় মোর মন, অসুস্থ নয় মোর শরীর। এটা হরিদাস ঠাকুর বলেছে, মহাপ্রভু যখন জিজ্ঞাসা করছিলেন হরিদাসকে, হরিদাস তোমার কি রোগ হয়েছে, তখন তিনি বলছিলেন আমাদের যদি হতো তাহলে বলতো আমাদের কাশি হয়েছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে। আর উনি বলছেন অসুস্থ নয় মোর শরীর, অসুস্থ হয় মোর মন, মনটা অসুস্থ, মনের মধ্যে সব রোগ, বুঝতে পারছি। যাকে সব কথা পরে হবে, আপনি আজকে আমরা যেটা বলতে এসেছি, আপনারা আর কারো বাড়িতে যদি অষ্ট করার হয়, চব্বিশ করার হয়, ষোলো করার হয়, তাদেরকে নিষেধ করবেন, না শুনলে তাদের বাড়িতে যাবেন না, তাদের বাড়িতে ওইসব শুনলে আপনাদের ধরুন দুধ খেলে পুষ্টি হয় শিবজি মহারাজের কথা, আমার কথা নয়। যদি শিবজি মহারাজকে আপনারা মানেন, শিব পরম বৈষ্ণব, আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে তারকনাথে জায়গা, তারকেশ্বর, তাই ওখানে আমাদের একটা মঠও হয়েছে তারকেশ্বর, আপনি যদি যান মঠ দেখতে পারবেন। হে তারকেশ্বরের শিবজি মহান আছে জানেন তো? তারকেশ্বরের তারকনাথ আছে জানেন তো? শিবজি মহারাজকে মানলে শিবজি মহারাজের কথাও মেনে চলতে হবে, তাই না? শিবজি মহারাজ বলেছেন যে দুধ খেলে পুষ্টি হয়, আর ওই দুধটা আর একটা দুধের মধ্যে যদি সাপে মুখ দেয় তাহলে সে দুধটা খেলে লোক কি করবে, মরে যাবে, বিষরা বুঝতে পারবে না, দেখতে একই রকম। আমরাও হরিনাম করছি আর সহজিয়ারাও ওই দল ভাইরা করে তারা হরিনাম করছে, দেখতে একই রকমই লাগছে ওদের, তার উপর অংশে ভালো লাগছে। ওরা সেজে গুজে সুন্দর ধুতি পরে একবার সুন্দর স্যান্ড ম্যান্ড মেখে খুব সুন্দর সুগন্ধি মেখে কীর্তন করে, নাচে নাচে কীর্তন করে, আমরা তো নাচতেও পারি, দেখবেন একবারে গড়াগড়ি দিয়ে একবার এই মাথা থেকে মতো যাচ্ছে, গোলাগুলি দিয়ে এই মাথা থেকে মতো যাচ্ছে, ভাবের ছাড়ায় গত গত হয়ে যাচ্ছে, চোখের জলে চোখের মধ্যে সরিষার তেল দিয়ে আর পেঁয়াজের রস দিয়ে চোখের জল বের করে দিয়েছে, যেমন টাকা আছে বুঝতে পারছো, ওইসব টাকা দেবেন কীর্তন করে যাবে, বাড়ি থেকে ওই টাকা দিয়ে মদ খাবে, কাঁচা খাবে, ভাঙ খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, তাদের মুখে কখনো কৃষ্ণনাম বেরোয় না, ওটা কৃষ্ণনাম নয়, ওটা হয়েছে নাম অপরাধ। ওইসব কীর্তন শুনলে আপনার কোন মঙ্গল বই আসবে না, ওইসব জায়গায় আমরা যাবো না, ওইসব জায়গায় আমরা শুনব না, ওদের সঙ্গ করবো না, ওইসব কীর্তন শুনলে সারা জীবন শুনলেও আপনাদের মঙ্গল বই আসবে, কোনোদিনও একটা লোককে এই পথে আনতে পারবে, কত বড় বড় দল দেখেছি, পালা কীর্তন, লীলা কীর্তন, 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা নিচ্ছে, নাই খুঁজছি কত কীর্তন করছে, একটা লোককে এই পথে আনতে পারছে, নিজেরাই তো এই পথে আসবে। যদি একজন গর্তের মধ্যে পড়ে থাকে, একজন গর্ত থেকে তুলতে পারে বলুন আপনি, যদি কেউ গর্তের মধ্যে পড়ে থাকে, গর্তের মধ্যে যদি পড়ে যায়, সে যদি বলে আমি অপরকে গর্ত থেকে তুলবো, সে তুলতে পারবে, আগে নিজেকে গর্ত থেকে উঠতে হবে, তারপর সে অপরকে গর্ত থেকে তুলবে, ঠিক না? সেগুলো গল্প ইসুক অনুষদে আছে, কত অনুষদে আছে, সেগুলো তো বড় অনুষদ আমি পড়িছি, আমি তো নাম তো ভুলে যাই, কোন সংসার কোন জায়গায় থেকে পড়ি মনে থাকে না। এক গুরুর কথা বলছি আমি, অনেকবার বলছি আপনাদেরকে, আবার আর কি বলছি, এক গুরুদের মানে গোসাই গুরু আর কি, এখানে একটা গ্রাম আছে কমলাপুর বলে হারিটি, সেখানে অনেক গোসাই গুরু আছে, নামগুলো বলে দিচ্ছি আপনাদের, এবং গোসাই গুরুর কথা একজন বলছি, সেই গোসাই গুরুর কাছ থেকে অনেকই দীক্ষা নিয়েছে, আপনাদের এলাকায় অনেককে সেখান থেকে দীক্ষা নিয়েছে, সেই দীক্ষা নিয়েছে, আর মাসিক একটা বা বছরে একটা টাকা শিষ্যের কাছ থেকে ধরা থাকে, যার যেরকম অবস্থা, কেউ 11 টাকা, কেউ 101 টাকা, কেউ 201 টাকা, 201 টাকা, এটা নিয়ে নিয়ে তার বাড়িতে তার স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে খাওয়া দাওয়া করে, ভরণ পোষণ করে, আর ওই বছর শেষে আমি শিষ্য করেছি, গুরুগিরি একটা ব্যবসা, তো তুমি যেমন বেগুন পটল গেছো ওটা ব্যবসা, আর ওই গুরুগিরি একটা ব্যবসা, বুঝতে পারছি, ওইরকম ব্যবসা করছে। তখন সেই গুরুদের তো বৃদ্ধ হয়ে গেছে, সেই গুরুর পর কে গুরু হবে, তার ছেলে গুরু হবে, ঠিক তো, এটা তাদের নিয়ম, তাদের কুলু গুরু, গুরু পরম্পরা, ওদের পরম্পরা ওইটা, ছেলে তার ছেলে তার ছেলে পরম্পরা, সে ছেলে চোর হোক ডাকাত হোক, তখন সেই গোসাই ছেলে একটাই ছেলে, সে তো ভাবছে আমার এই ছেলেটাই গুরুগিরি করবে, ছেলে মোটেই রাজি নয়, ছেলে বুঝতে পারছে বাবা যে লোককে সে প্রতারণা করছে, লোকে ভাওতা দিচ্ছে, লোকের কাছ থেকে টাকা পয়সা এনে এইসব আমাদেরকে খাওয়া পয়সা করাচ্ছে, এটা অন্যায়, এটা অপরাধ, এটা ঠিক নয়, নিজে অকর্ম করছে, কুকর্ম করছে, আর এসে লোককে ভাওতা দিচ্ছে, দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, সে নিজেই শিষ্য হতে পারে, সে কি করে গুরু হয়ে গেছে, ছেলে ওই পথে আর আসতে চাইছে না, কিছুতেই না, ছেলে কি করেছে, সে গুরু খুঁজছে, কোথায় গুরু পাওয়া যায়, ভালো গুরু পাওয়া যায়, সে একটা আশ্রমের খোঁজ পেয়েছে, আশ্রমে গিয়ে সে গুরুর সন্ধান পেয়েছে, সেখানে গিয়ে হরিনাম দীক্ষা দেয়নি, তবু প্রত্যেক দিন সে ওই ভাগবত পাঠ শুনছে, সব যখনই সময় পাচ্ছে, বাড়ি থেকে খাওয়ার সময় আসছে, আর বাড়ি কি সময়টা, সে আশ্রমে গিয়ে ওই সাধুর পাঠ সেবন করছে, হরিকথা শুনছে, বাড়িতে বাবা মা তাকে একটু পছন্দ করতেন না, যে বাবা এই সংসারও দেখছে না, কিছুই করছে না, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, কতকাল আর লোকের বাড়ি গেলে গিয়ে এই চাল টাকা তুলবে। তখন একদিন স্ত্রী বোধ সঙ্গে রাত্রে কথা হচ্ছে, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি আর চলাফেরাই করতে পারছো না, এই চাল বইয়ে বইয়ে টাকা বই বই আর কতদিন আনবে, ছেলেটাও তো এই পথে আসলো না, গুরুগিরি আর করছে না, ছেলেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে তার কি হবে, বুঝতে পার, তোমার সংসার কি করে চলবে, আমাদের কি করে পরে বাঁচবো, যা খেয়ে তো মরতে হবে, তাহলে কাজ করো না, সব বাড়ি বেরিয়ে আর যাওয়ার দরকার নাই, ওই যে অমুক গ্রামে একজন ধনী ব্যক্তি আছে, রাজা, রাজাকে যদি দীক্ষা দিতে পারো তুমি কায়দার ব্যাপারে বুঝিয়ে, তাহলে তাকে দীক্ষা দিলি, বছরে 5 মণ আর 1,000 টাকা হলেই আমাদের সংসারটা চলে যাবে, আর বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না। শেষ গোসাই বলছে, ঠিকই তো বলছো আমার স্ত্রী, তুমি ভালো বুদ্ধি দিয়েছ, কাল গিয়ে আমি রাজদরবারে যাবো, রাজদরবারকে রাজাকে পটিয়েছে, তার ব্রেন ওয়াশ করেছে, তোমাকে এই হবে, তোমার সেই হবে, তোমার শান্তি হবে, তোমার এইসব হবে, উপভোগ হবে, এইসব বুঝিয়ে পটিয়ে পাঠিয়ে তাকে দীক্ষা দিয়েছে। তারপরও কোনো ক্রমে 5টা বছর কেটে গিয়েছে, পাঁচ বছর পরে একজন রাজা গুরুদেবকে বলছে, গুরুদেব তোমাকে তো প্রতি বছরই পাঁচগুণ করে চাল কিছু টাকা পয়সা দিয়ে দিই ভাই, টাকা দিয়ে আমার শান্তি তো আসছে না, আমার শান্তি তো আসছে না, তুমি বলছিলে আমার শান্তি হবে এই হবে, আমি রাজা, আমার রানী আছে সুন্দরী, আমার এই রাজ সম্পত্তি আছে, আমার টাকা পয়সা আছে, প্রজারা আছে, ওই আমি তো শান্তিতে নেই, আমার তো খালি দালা যন্ত্রণা ছটফট করছি। রাজা বলছে তুমি দীক্ষা শুধু নিয়েছিলে, কোনো যার যজ্ঞ কিছু করেছিলে, যজ্ঞ কিছু করেছ, তা তো করিনি, তারপরে একটা যজ্ঞ করতে হবে, যজ্ঞের কি কি লাগবে আমি ফর্দ করে দিচ্ছি। সে বিরাট ফর্দ করে দিয়েছে। দাদা বলছে নাম কোনোদিন শুনি, বলছে এসব দর্শকমার দোকানে পাওয়া যায়, বলছে দর্শকমার দোকানের নাম নাই, বলছে তোমার দরকার নাই, তুমি কিছু টাকা দিলেই আমি ব্যবস্থা করে দেবো, কত টাকা লাগবে দাদা মশাই বলুন, বলে হাজার দশেক টাকা লাগবে, ও কিছু এক মন খানে ঘি দিয়ে দিয়েছে যে 40 কেজি ঘি লাগবে, অনেক দাম, ঘি এত কাঠ লাগবে তো লাগবে। রাজা বলছে বাহ 10,000 টাকা বলে দিয়েছে, রাজা বলছে ঠিক আছে টাকা নিয়ে নাও, টাকা দিয়ে দিয়েছে। মশাই বলছে বাহ এ তারও লাভ হবে, যজ্ঞ তো বলেছি এই এক মন ঘি লাগবে ওখানে 500 ঘি দিয়ে সেরে দেবো, দিয়ে নমন করে যজ্ঞটা সেরে দিয়েছে আর বাকি টাকা পকেটে করেছে। দিয়ে যজ্ঞ করার পর আরো সমাজ কেটে গেছে। ওই গুরুদেব আমার শান্তি তো হলো না, আমার শান্তি তো আসছে না, তখন বলছে তুমি যজ্ঞ সময় তুমি টাকাটা দিয়েছিলে ভালো মনে দিয়েছিলে, সেটা আমি দেয়নি আমার স্ত্রী রানী দিয়েছিল, টাকাটা কোন ভালো মনে দেয়নি, যজ্ঞটা আবার করতে হবে। তখন আমার বলছে ঠিক আছে আমি এবার ভালো মনে দিলাম, এবার যজ্ঞ করুন, যজ্ঞ করেছে, আবার 2 মাস কেটে গেল, এই 2 মাস কেটে গিয়েছে আরো শান্তি আসছে না। এখন রাজা বলছে দেখো গুরুদেব তুমি বলে আমাদের সঙ্গে চালাকি করছো, তুমি বসে এই ফাঁকি মারছো, সব চালাকি করছো, এসে টাকা পয়সা গুলো ধান্দা মারছো, ধান্দা করছো টাকা পয়সা যা করছো, যদি আমি তোমাকে 7 দিন টাইম দিলাম, যদি আমি শান্তি না পাই তোমার গলা কেটে দেবো, তোমাকে একবার যেমন গুরু তেমন শিষ্য, তোমার গলা কেটে দেবো, বুঝতে পারছো, যেমন গুরু তেমন শিষ্য। আবার এখন তো মহা জ্বালায় পড়ে গেছে, বুঝলে কি বৃষ্টি বোঝে বৃষ্টি হবে, ইন্দ্রের পাওয়ার দেখাবে, ইন্দ্র কিছু পাওয়ার পেয়েছে, বৃষ্টির ক্ষমতা পেয়েছে, ইন্দ্র বৃষ্টি দিয়ে আলু পচিয়ে দেবে, ধান পচিয়ে দেবে, কিন্তু ভগবান যখন ইন্দ্রের পাওয়ারটা বাজাবে তখন বুঝবে, তখন কি করছেন জানেন, তখন রাজা যে গুরুদেবকে বলে দিল, গুরুদেব তো একবারে হরহরি কম্প কাঁপতে কাঁপতে এসে বাড়িতে এসে বলছে স্ত্রী হয়ে গেছে, আর মাত্র 7 দিন আইবে, আমি তো একদিন ফাঁকি মেরে যা আমার খাতারি করে পয়সা পয়সা নিয়ে আসছি, আমার শান্তি মন্দির দিতে পারবো না, যা হবে কি হবে, 7 দিন আয়ু আছে, 7 দিনের মধ্যে কি করে শান্তি দেবো। দিয়ে এইটির মধ্যে ওর ছেলেটা সেই সাধুর কাছে যায়, সে ছেলেটা চলে আসে, বলছে মা খেয়ে দাও, মা বলছে আজকে রান্না বান্না হয়নি, কেন কি হয়েছে, ওই বাইরে তোর বাবারও মন খারাপ আমারও খারাপ, কেন বাবার কি হয়েছে, তুই কিছু করিস না, তুই সংসার সংসার কাজ দেখিস না, তুই খালি এখানে ঘরে ঘুরে বেড়াস পাটনের মতো পাগলের মতো টোটো কোম্পানি করিস, কিছু করিস ঘুরিস ঘুরে ঘুরে বেড়াস, কি হয়েছে তাই ব্যাপারটা কি, রাজা বলে দিয়েছে তোর বাবাকে শান্তি দিতে না পারলে 7 দিনের মধ্যে তার করার তাকে মেরে দেবে, রাজা শান্তি চাইছে, তুমি কোনো চিন্তা করো বাবা, তুমি তোমরা কোনো চিন্তা করো, আমি রাজাকে শান্তি দিয়ে দেবো, আমি তোমার কিছু আছে ঘরে মুড়ি চিরামুড়ি কিছু আছে দাও, রান্না না করে তাই দাও, চিরামুড়ি কিছু খেয়ে বাস ছুটছে রাজবাড়ির দিকে। আর মা বলছে এই আসলে আসলে তোমার পাগল ছেলে কোথায় কি কি বলবি বলবি, ওসব তুমি সত্যি কথা বলে দিবি, ওসব তোর দরকার নেই, কিছু যেতে হবে ওসব উল্টো পাল্টা বলবি, ওসব তোর দরকার নেই, সে আর শোনে, সে দৌড়ি একবার রাজ দরবারে হাজির, রাজাকে গিয়ে দারোয়ান কেটে আছে, দারোয়ান থাকে আমি তার গুরুদেবের পুত্র, আমি ছোট সময় বাবার সঙ্গে এখানে আসতাম, এখন বড় হয়েছি এখন আমাকে চিনতে পারছো না, এখন তুমি তাকে কি বলো তোমার গুরুদেবের পুত্র এসেছে, রাজা এসে দেখছে হ্যাঁ সত্যি তো মুখটা চেনা আছে, বড় হইলে মুখটা চিনতে পারছে, গুরুদেবের পুত্র এসেছে, আসুন 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 গুরুপুত্র আসুন, বলে বাবা তুমি তো আমি দেখছি আপনি তুমি তো বেশ বড় হয়ে গেছো, বলে হ্যাঁ বড় হয়ে গেছি, তুমি কি জন্য এসেছো,
বলে আমি তো আপনাকে শান্তি দেওয়ার জন্য এসেছি। বলে শান্তি, আমি তো শান্তি খুঁজছি, আপনার বাবার কাছ থেকে 5 বছর 8 মাস দীক্ষা নিয়েছি, আমার কিছুই শান্তি নেই, আর আমি শান্তি পাচ্ছি না, আর আপনি আমার কাছ থেকে আপনি শান্তি দেবেন? বলে হ্যাঁ দেবো। বলে কি আপনার কি কি ফর্দ লাগবে বলুন? আপনার আমার সব ফর্দ মতো কিছু লাগবে, আমার সব কিছু লাগবে না। কি লাগবে? বলে আমার দুগাছা দড়ি লাগবে, খালি দুগাছা শক্ত দড়ি লাগবে, আর বাবাকে চাই, তোমার যে গুরুদেব তাকে চাই। আপনাকে গুরুদেব রাজা মশাই ডেকেছেন? আমি গুরুদেব বলছি এখনই ডাকছে, ও তো সাপই হয়নি, আমি কখন কথা বলি সহজই কেন, জাত গোসাই কেন, মায়াবাদী কেন, যে তাদের সামনে গিয়ে বলি, তাদের সামনে গিয়ে একবার চলি, আমি কাউকে ভয় পাই না, ভয় দেওয়া আমার নেই। কত বাবাজি করেছি, কত বাবাজিকে ল্যান ঠাকুর ছেড়ে দিয়েছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। তখন আমার তো সাথী হয়নি, বলে জানি না, আপনার ছেলে ওখানে গিয়েছে, ছেলে আপনার ছেলের সঙ্গে রাজা কথা বলছে, কথা বলি আমাদেরকে পাঠিয়ে দিল আপনাকে ডাকতে। বলে ছেলেটা পাগল, কি বলে ফেললো না বলে ফেললো, আবার আপনাকে যেতে হবে। বলে ঠিক আছে, তাহলে তৈরি হচ্ছে, যাই আমাদের সঙ্গে, আমাদের সঙ্গেই যেতে হবে, আপনাকে ছেলে আমাকে ধরে নিতে হয়েছে। বলে সর্বনাশ, যাই এখন, তাহলে রাজাকে গুরাদা মানে এই পেঁদা দুটো গুরুদেবকে ধরে নিয়ে আসছে, গুরুদেবকে ধরে নিয়েছে। রাজা মশাই বলছে, এই তো আমার গুরুদেব এসে হাজির, গুরুপুত্র আপনার কি এখন বিধান আছে বলুন। বলে বাহ খুব সুন্দর, আপনার দড়ি কোথায়? বলে তো দড়ি, দড়ি বলে বাবা এসে গেছে। বলে ভালো, খুব ভালো কথা, চলুন আমার সঙ্গে। দিয়ে এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওদিকে শ্মশান, বুঝতে পারছেন, শ্মশানের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর শ্মশানের গায়ে লেখা আছে শ্মশানই শান্তি, বুঝতে পারছেন। আবার বলছি শ্মশানে তো শান্তি, কিন্তু মরে গেলে শান্তি, পাগল ছেলের সঙ্গে আপনিও সেই পাল্লায় পড়েছেন, আপনিও কোথায় যাচ্ছেন এইসব করতে, আমি যা বুঝতে পারছি না, আপনি শ্মশানে যদি গিয়ে ও কিছু উল্টোপাল্টা করে, আরে যান না, এত ভয় পাচ্ছেন কেন, শ্মশানে তো আরো কাজ তাই না, কি এত ভয় কিসে, আমরা এতগুলো লোক থাকতে, আমার তো বাইক দাদার সঙ্গে আছে, একটা ছেলে কি করবে, আমাদের আপনারা তো ভয় কেন, যান চলো, কি বলছে শুনি, ওর কথাটা শুনি, ও শান্তি দেবে বলছে, শান্তিটা খুঁজি, আপনি তো একদিন পারেন, কিন্তু যদি বলে পারি শান্তি দিতে, তাহলে দেখি ওর পিছনে একটু ঘুরিটা কি আছে। ওর পিছনে পিছনে গিয়ে তখন ওর বাবাকে আগে বেঁধেছে দড়ি দিয়ে, দড়ি ওই যে দুগাছা দড়ি, ওই দড়িটাকে কেটে ওর দুগাছা করেছে, দুটো একটা বড় দড়িকে কেটে দুগাছা করেছে, কেটে একটা ওই শ্মশান গাছ আছে নারকেল গাছ, নারকেল গাছের সঙ্গে ওর বাবাকে টাইট করে বেঁধেছে, খুব টাইট করে বেঁধেছে, পিঠ মোচা করে মোড়া করে ভালো করে বেঁধেছে, বেঁধে আবার রাজাকেও একটা দড়ি দিয়ে বেঁধেছে, দুজনকে বেঁধেছে, দুটো গাছের সঙ্গে দুজনকে বেঁধেছে, আলাদা আলাদা করে আলাদা আলাদা গাছে দুজনকে বেঁধেছে। বেঁধে ওই এখন ওর বাবাকে বলছে, বাবা তুমি তো রাজার গুরুদেব, তাহলে এবারে তুমি গুরু, তাহলে গুরু তুমি হয়ে তুমি ওই রাজার রাজার ওই বন্ধনটা মুক্ত করো, রাজার বাঁধনটা খুলে দাও, রাজার বাঁধনটা খুলে দাও। এখন বলছেন পাগল নাকি, আমাকে বেঁধে রেখে দিই বলছি রাজার বন্ধন খুলে দিতে, আমি তো নিজেই বন্ধনে আছি, আমি অপরের বন্ধন কি করে খুলতে, আমি তো নিজেই বন্ধনে আছি, অপরের বন্ধন কি করে খুলবো। দাদা শুনলেন তো, বাবা নিজেই বন্ধনে আছে, সে অপরের বন্ধন কি করে খুলবে, মায়া নিজেই এই ছেলে পুত্র নিয়ে এই মায়ার বন্ধনে আছে, সে আপনাকে কি করে মায়ার বন্ধন থেকে রেহাই দেবে, আর মায়ার বন্ধন থেকে রেহাই না পেলে শান্তি পাওয়া যায় না, বুঝতে পারছেন। তাহলে আপনাকে কি খুব করতাম আমার বাবাকে, আমি দেখো বাবা বলছে আমি পাগল হয়েছি, আমি ঘুরে বেড়াই, আমি ঘুরে বেড়াই না, আমি একটা আশ্রমে গিয়ে মঠে গিয়ে সত্যিকারের যিনি ভাগবত তার কাছ থেকে শ্রীমদ ভাগবত শুনি, আমি বাবাকেও এরকম শুনে শুনে তার কাছ থেকে দীক্ষা নিয়ে এসে আগে শিষ্য হতে হবে, তারপর তিনি আপনাকে গুরু করবেন। তার আগে গুরু করা যাবে না, শিষ্য করা যাবে না। এই জন্য এইসব গুরুর কাছ থেকে দীক্ষা নিলে কিছু হবে না, সারা জীবন ধরে কিচ্ছু হবে না। সেই তো গুরু বলবে, গুরু বলবে তোমার আত্মায় যা চাই তাই খাও। খারাপ ভালো ডাক্তার কখনো, যে ডাক্তার আপনাকে ভালোবাসে সে ডাক্তার আপনাকে কখনো বলবে যে আপনি ডায়াবেটিক হয়েছে, সুগার হয়েছে, আপনি মিষ্টি যত পারেন খান, বলবে তাহলে তো আপনাকে মরণ বুদ্ধি দেবে, তাই না? আপনি যদি লোভ হয় মিষ্টি খাওয়ার, ডাক্তার বারবার করে বলবে আমার জন্য আবার ডায়াবেটিক আছে। আমাকে ডাক্তার বলে ভুলেও যদি একটা মিষ্টি খাবেন না, যদি একটা মিষ্টি খান হাজার টাকা করে কিন্তু আমাকে ফাইন দিতে হবে। আমার ডাক্তার বলে এত হসপিটালে ডাক্তার দেখায় যদি একটু সুগারটা নরকর করে দেখতে পায়, তখন আমাকে এত ভালোবাসে। সে বলছে এইসব প্লেনে প্লেনে ঘুরে বেড়ান, বিভিন্ন জায়গায় যান, ভুলেও কিন্তু একটা মিষ্টি খাবেন না, একটা মিষ্টি খাবেন না। যদি একটা মিষ্টি খান তাহলে আপনার হাজার টাকা করে আমার কাছে এক্সট্রা নিয়ে আসবেন। আমার যা ফি আছে 1300 টাকা ফি নেয়, 1400 টাকা, আরো বলছে আরো 1000 টাকা নিয়ে আসবেন যদি সুগারটা বাড়িয়ে নিয়ে আসেন। ওজন তো বাড়াবেন না আর মিষ্টিও খাবেন না, বুঝতে পারছে? তাহলে আমাকে সে ভালোবাসে, তাই না? আর সে যদি টাকার চিন্তা করতো তাহলে বলতো মরে গেলে আমার ক্ষতি কি, ও তো আমার কথা শুনছে না, তা আমার কাছে আসবে, আমার ফিটা হবে। ভালো ডাক্তার কখনো প্রবৃত্তি মার্গের উপদেশ দেবেন না। ভালো ডাক্তার যেমন আপনাকে উপচারের ব্যবস্থা করবেন না, কি বলবেন না, যে আপনি যদি বলেন আমার মিষ্টি খাওয়ার অভ্যাস, ডাক্তার বলবে যে আমি আপনার মতো রুগী চাই না, আমার বদনাম হবে, আপনি মরে গেলে আমার বদনাম হবে, সুতরাং আপনার আমার পয়সা হবে কিন্তু আপনার কোনো লাভ হবে না, আপনার মতো আমি রুগী চাই না। আর যদি খারাপ ডাক্তার হয়, পয়সার লোভ থাকে, সে বলবে আমার কাছে এসো, আমার কাছে এসো, বুঝতে পারছেন? ওই যে এখন শুনতে পাই জানেন তো, মেয়েদের ওই সিজার হয়, বাচ্চা হয়, সিজার করে বাচ্চা হয়, আরে সেদিনকে শুনছি জানেন, সেই পেটের মধ্যে আমার অপারেশন করতেছে, সেই গজগুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে, দেখুন আবার অপারেশন। আমার অনেক সময় শুনেছি যে কাঁচিটা যদি এই সিজার কেটেছে সেই যে কাঁচিটাও আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? কি রকম এদের, মানে কি করে এদের, কি রকম ডাক্তার বলুন, বুঝতে পারছেন? এইসব তো মানুষ করা ডাক্তার। সেই রকম যারা জগতে গুরু আছে তারা বলবে তোমরা আমার কাছ থেকে দীক্ষা নাও, তোমরা যা খুশি তাই করো, মদ খাও, গাঁজা খাও, ভাং খাও, পর স্ত্রীর সঙ্গ করো, পর পুরুষের সঙ্গ করো, যা খুশি তাই করো, তোমরা যা করো, আমার শুধু পয়সা আমাকে দীক্ষা দিলে আমার 50 টাকা প্রণামে দিলি, আমার সঙ্গেই তোমার যা খুশি করো। সেই সব গুরুর কাছ থেকে দীক্ষা নিলে আপনার অমঙ্গল হবে, গুরু নরকে যাবে আর আপনাকে নিয়ে নরকে যাবে, একা যাবে না, আপনাকে নিয়ে যাবে, বুঝতে পারছেন? সেরকম ডাক্তারের কাছ থেকেও যেতে নাই, ভালো ডাক্তার কাছে যেতে হবে, আর ভালো বৈদ্যের কাছে, ভালো গুরুর কাছে যেতে হবে, সদ্বুদ্ধের কাছে যেতে হবে আর সদ্গুরুর কাছে যেতে হবে। আর তা না হলে আমরা বারবার এই জগতে আসবো আর যাবো। আমি যদি কাপড়টা দিয়ে পড়েছি কালকে কাপড়টা পরবো না, পরবো কি? আমি অন্য কাপড় পরবো। আমি আমি কে? আমার এই দেহটাকে যদি একটা রক্ত বের করে আমার বাপ মার রক্তের সঙ্গে মিশবে, অর্থাৎ আমার এই দেহটা আমার বাবা মা দিয়েছে, আমাকে কিন্তু আমার বাবা মা দেয়নি, ছেলে মেয়ে দিয়ে দিলাম, বাচ্চা হলো, মানে বাচ্চাটা হলো তার দেহটা বাবা মা দিয়েছে, কিন্তু তার যে আত্মাটা আমি যা সেটা ভগবানের অংশ। এই যে বাচ্চা কেউ যদি মরে যায়, আমি যদি মরে যাই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন বাবা মা কাঁদবে, তাহলে আমি আমি তো মরে গেলাম, কি মরে গেলাম, আমার আত্মাটা বেরিয়ে গেল, আমার দেহ তো পড়েই গেছে, দেহ তো পড়েই গেছে, সেটা তো আত্মীয় স্বজন চলে যাবে। তাহলে এই আমি হয়েছি জীবাত্মা, আমি আর এই দেহটা এক বস্তু হয়, এই দেহটা আমাকে পড়ালে কি হবে, এটা যদি গাছ মরে যায়, এত আলোচনা হয়েছে পড়ে গেলে কি হবে, পচে গেলে ছাই হবে, মাটি মাটি হবে, পুরো আগুনে পড়ে ছাই হবে, সকালে ওকে রান্না করে ছাই হয়, মাটি হয়, মাটি দিয়ে আমার একটা দেহ তৈরি হয়, এই জলবায়ু মাটি দিয়ে এই দেহ তৈরি, কিন্তু আমি কিন্তু আত্মা, আমি কিন্তু আত্মা, এই আমি কিন্তু কখনো এই জলবায়ু মাটি দিয়ে তৈরি নয়, এটা ভগবানের অংশ, অপ্রাকৃত বস্তু, এটা ভগবানের কাছ থেকে এসেছে। আত্মা কি চায় পরমাত্মা জানে, আর পরমাত্মা কি চায় আত্মা জানে। ভগবানের কাছ থেকে চিঠি পাওয়া যায় না, ভগবানের কাছ থেকে পত্র পাওয়া যায় না, এই গুরু বৈষ্ণবগণ তাদের কাছে পত্র দিলে আপনার পত্র ভগবানের কাছে পাঠিয়ে দেবেন, আর ভগবানের সংবাদ এই গুরু বৈষ্ণবগণ বলতে পারেন, আর কারো কাছে নয়, বুঝতে পারছেন? এই জন্য গুরু বৈষ্ণব চরণে শরণাগত হতে হবে, নিত্যানন্দ গুরু চরণে শরণাগত হবে, সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, তবে হরিভজন করলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই বৃদ্ধ হয়েছি, ব্যাধি হয়েছে, জন্ম হয়েছি, জরা বৃদ্ধ হয়েছি, এইসব এইসব জরা জন্ম মৃত্যু থেকে রেহাই পাবো, জন্মগত কষ্ট আমরা মায়ের পেটে একবার নরক যন্ত্রণা ভোগ করি আপনারা জানেন, মায়ের পেটে বাচ্চা একবার গলা মোচা হয়ে মাথা থাকে নিচের দিকে, মাথা থাকে নিচের দিকে আর পা থাকে উপরের দিকে, জানেন মাথা থাকে নিচের দিকে পা থাকে উপর দিকে, সেখানে কত কষ্ট ভোগ করছে। কিন্তু মৃত্যু দাঁড়াবে আরো ভয়াবহ আরো কষ্ট, এই আত্মাটা এই দেহ ছাড়তে চায় না, বারবার এই মৃত্যু যন্ত্রণা ভোগ করছি আর বারবার এই জন্ম যন্ত্রণা ভোগ করছি। এই থেকে রেহাই পেতে হলে আমাদের ভগবানের চরণে গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, এছাড়া আর কোনো গতি নাই। জয় শ্রী গুরু মহারাজ। সেদিন আপনার ধাম পরিক্রমা জানেন, ধাম পরিক্রমা করবেন, ধাম পরিক্রমা করবেন, নবদ্বীপ ধাম পরিক্রমা হবে প্রত্যেক মাস। শিবর মন্ডল ভূমি যেবার জানে চিন্তা বলি তার হয় ব্রজ ভূমে বাস, কথা বুঝলেন? শিগৌর মন্ডলে গৌর মন্ডলে নবদ্বীপ মন্ডল জ্ঞান মহাপু আপনি ভগবান আবির্ভূত হয়েছেন, বৃন্দাবন অব্দি যাবেন কি করে? যারা যাবেন তারা ভাই কোয়া প্রত্যেক মাসে বৃন্দাবন যায়, কার্তিক মাসে নিয়ে যায়, বুঝতে পারছেন? যারা যাবেন যোগাযোগ করবেন, যারা আপনার প্রভুদের সঙ্গে যেসব প্রভুরা প্রোগ্রাম করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, বৃন্দাবন যেতে পারবেন। আর এই নবদ্বীপ পরিক্রমায় তাদের সঙ্গে চলে যাবেন, চার দিন পরিক্রমা হবে বুঝতে পারছেন, আর একদিন নবদ্বীপ দোল হবে, সেদিন ঘরে থাকবেন হরিকথা শুনবেন, তারপরের দিন উৎসব করে চলে আসতে পারবেন। একাদশী থেকে পরিক্রমা শুরু হবে, একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী চার দিন পরিক্রমা হবে, পূর্ণিমার দিন গৌর পূর্ণিমা, সেদিনটা মহাপুর আবির্ভাবিত উৎসব হবে, একা উপবাস থাকতাম, তারপরের দিন উৎসব মহোৎসব জগন্নাথ বিশ্ব উৎসব, এই পাঁচ ছয় দিনটা কাটাতে হবে, দিন দুপুরে ফিরতে বিকালে চলে আসতে পারবে, সেটা কাজ থাকবে আরো কদিন থাকতে পারবে। যারা পার্মানেন্টলি থাকতে চান মঠে, আমাদের মেয়েদের মঠ আছে, যাদের অসুবিধা বাড়িতে ছেলেমেয়েরা দেখে না, আমার মঠে থাকার ব্যবস্থা আছে, মেয়েদের থাকার ব্যবস্থা আছে আর পুরুষদেরও থাকার ব্যবস্থা আছে, যারা থাকতে চান স্বইচ্ছায় আমাদের কাছে আমার কাছে যোগাযোগ করবেন, আপনারা চলে আসবো। গৌর পূর্ণিমার নিমন্ত্রণ পত্র এখানে দিয়ে দেবো, কোথায় গেল আমাদের প্রভু, এখানকার প্রভু কোথায়, এসব বাড়িতে যাবে সব। আর এই কথাগুলো বললাম হই কথা, এগুলো প্রত্যেকটা কথা বইতে পাবেন, ওখানে বই আছে, অনেক টাকা কত টাকা খরচা করেন বলুন, আমি তো আপনাদের কাছে পাঁচ টাকাও চাই না, দশ টাকাও চাই, এক টাকাও চাই, আপনার ওই টাকা দিয়ে ওই বই কিনবেন, পড়বেন বাড়িতে বসে বসে, কিন্তু বইটা কিনে পূজা দেবে হবে না, পড়তে হবে, বুঝতে পারছেন? ওখানে বই কিনবেন, এই উপদেশ বলে বই আছে, শ্রী উপদেশ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, ওইসব বললেন চল্লিশ টাকা করে দাম, তৃতীয় খণ্ডের দামটা একটু বেশি সত্তর টাকা, ওইটা কিনবেন, বই ছাপতে যা খরচা সেইটাই আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এক দেশে পাঁচ পয়সা হবে, একটা বই ছাপতে যা খরচা সেইটাই নেওয়া হচ্ছে, বুঝতে পারছি? একটা দিন রাত সারা দিন রাত খেটে বইগুলো পড়ি, সেইগুলো লেগে এই যে কীর্তন করলাম, ছোট্ট কীর্তনের বই কুড়ি টাকায় পাওয়া যায়, আসি কিনা জানি না, এসে হয়ে গেছে কিনা জানি না, আর আশি টাকার যে বইটা কীর্তনের বড় বইটা যেটা আমি এখনই বাই করছিলাম সেটা শেষ হয়ে গেছে, সেটা কলকাতায় আছে, কৃষ্ণনগরে আছে, একচক্রায় আছে, সেখানে পাওয়া যাবে, তারকেশ্বর মঠে আছে, আপনারা সেখান থেকে নিজে অনুভব করতে পারবেন। তাহলে এতক্ষণ ধরে কথা বললাম তো আমি, এখন তো আপনারা বলবেন, বলুন আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো সন্দেহ, আমাকে কোনো প্রশ্ন করা আছে, কেউ বুঝতে পারলেন কিনা কোনো লজ্জা করবেন না, আপনার প্রশ্নের দ্বারা আরো অনেকেই জানতে পারবে, প্রশ্ন করতে হয় বুঝতে পারছেন, প্রশ্ন জানতে হয় ভালো করে শুনলে প্রশ্ন করতে হয়, যদি কিছু জানতে চান আরো প্রশ্ন করুন, আত্মীয় কারো প্রশ্ন আছে, কোন প্রশ্ন নাই কারো আত্মীয় কোন প্রশ্ন নাই,
মনে করুন হয়তো মানে আশ্রিত হয়েছেন, ওনার জীবিকা হচ্ছেন সবজি ব্যবসা, দেখা গেল তার সবজির দোকান হয়তো পেঁয়াজ রসুন বিক্রি বেশি হয়, তাহলে কি হয়েছে সেটা বিক্রি করতে পারবেন?
হ্যাঁ পারবে, পারবে না কেন, সে পয়সা দিয়ে যদি ঠাকুরের বাড়িতে ভোগ লাগায় প্রসাদ তাহলে কি অসুবিধা আছে, তাতে কোনো অসুবিধা নেই। এই যে কীর্তন করলাম কুড়ি টাকা দিয়ে কীর্তনে বই নিয়ে গেলেন, আমার যে হরি কথা গুলা সেগুলো ওই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড যদি পড়তে চান চল্লিশ টাকা, চল্লিশ টাকা করে কিনবেন, একটা খণ্ড চল্লিশ টাকা, তৃতীয় খণ্ড সত্তর টাকা, একটু বেশি কথা আছে ওগুলো আপনারা তো বুঝবেন না, ওটা কঠিন কথা, তাহলে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড নিতে পারেন, আর তৃতীয় খণ্ড কিছু বুঝবেন, যার পয়সা আছে নিয়ে নেবেন, এই বইগুলো নেবেন বুঝতে পারছেন, তাহলে সব বুঝতে পারবেন। এইভাবে আপনারা ভগবানের নাম করবেন, ভগবানের চিন্তা করবেন, হরিভজন করবেন, বুঝতে পারছেন? আমার আর কি বলার আছে বুঝতে পারছেন?
এই কথাগুলো সবসময় স্মরণে রাখবেন, সবসময় স্মরণে রাখবেন, এই কৃষ্ণ কথা সবসময় বলবেন।
তাহলে আপনাদের আর কোন প্রশ্ন নাই, তাহলে আমি আর বেশি বলবো না, বুঝতে পারছি এখানে শেষ করলাম। বাঞ্ছা কল্প করে পারছো কৃপা সিন্ধু বিবচিত পাবনে বহু বৈষ্ণব।